जय जय श्री राधे श्याम निताई गौर हरि वो बोल भ्रमार गीता की जय। श्रीमती राधा ठाकुरानी की जय। देखते देखते आज हमरा 19 दिन पर्यंत 19 दिन जावत श्रीमती राधा ठाकुरानीर कथा श्रीकृष्ण विरह पीड़ा आमरा श्रवण करछि। तो श्रीमती राधारानी एवं राधारानी सखीदेर जे कृष्ण विरह रूप पीड़ा केमन एवं ता थेके आमरा की शिक्षा लाभ करी। श्रीमती राधारानीर थेके एवं ब्रजबासी ब्रज गोपीदेर थेके आमरा की शिक्षा लाभ करी जे श्रीकृष्ण के पावार जन्नो प्रभु के पावार जन्नो जे उद्वेग उद्वेग बोला जाए ना माने जे प्रकार उल्लास जे प्रकार प्रेम जे प्रकार आरती हवा उचित सेगुली आम्रा देखते पाच्छि। जदिओ श्रीमती राधा ठाकुरानीर भाव विश्व ब्रह्मांडे कारोरी होते पारे ना तो श्रीमती राधा ठाकुरानीर कोटि कोटि भावेर मध्ये कोटि कोटि कृष्ण प्रेमेर मध्ये किंचित छटा जदि आम्रा ग्रहण करते पारि ताहले आमादेर जीवनटाई परम धन्य होए जाए महाधन्य होए जाए। आहा सेई श्रीमती राधा ठाकुरानीर जे भाव एई भाव विश्व ब्रह्मांडे कारण मध्य देखा जाए ना। तो राधारानीर एई जे भाव जत जत प्रकार भाव आमरा देखेछी एगुली राधारानीर निजस्व सम्पत्ति जेमन आमरा श्रवण करेछी राधारानीर शरीरेर स्त्री अंगेर वर्णना भावेर आवेगे तिनी ह्रस्वा काया अर्थात एकेबारे जेन गुटी आसछे अंगटी आबार कखनो दीर्घाकृति विशाल हो जाच्छे आबार कखनो एकेबारे विपरीत भाव वैपरीत्य भाव कखनो वैवर्ण श्रीमती राधा ठाकुरानीर शरीरेर रंग श्री अंगेर रंग वैवर्ण हो जाच्छे अन्नर वर्ण धारण करछे श्रीमुख थेके अनब्रत लाला श्राव होच्छिलो आबार मुख थेके लालार साथे साथे नासारंध्र थेके श्लेष्मा आदि निर्गत होच्छिलो अश्रु जलेर तो कोनो कथाई नेई। श्रीमती राधा ठाकुरानी तिनी कृष्ण विरहे रोदन करते करते यमुनार एकटी धारा तैरी होए गिएछिलो। देखबेन यमुनार जल किन्तु सेई तखन थेकेई यमुनार जलेर मध्ये कालो कालो आभा देखा जाए एखनो। गोपीगण श्रीकृष्ण विरहे एमन भावे रोदन करेछिलेन এবং নিত্য প্রতি একান্তে বনের মধ্যে থেকে তারা অঝোর নয়নে ঝুরতেন, রোদন করতেন। শ্রীমতী রাধা ঠাকুরাণী সহ অনন্ত গোপীরা কৃষ্ণ বিরহে তারা রোদন যখন করতেন, তাদের অশ্রু জলের একটি ধারা গিয়ে মিশে গিয়েছিল যমুনাতে। তাই তো বৃন্দাবনের যমুনার জলের রং ঈষৎ কৃষ্ণবর্ণ। কেন? তাদের চক্ষুর যে কজ্জল মানে কাজল, রোদন করলে তো কাজল বিধৌত হবেই, তা সেই চক্ষুর কাজলের জলে যমুনার জলের আকার ধারণ করেছিল কৃষ্ণবর্ণ। তাহলে চক্ষু থেকেও জল আসত, মুখ থেকে লালা, চক্ষু থেকে অশ্রু নীর এবং আরো আরো যে সমস্ত ভাব ঘটেছিল সেগুলো ভাষায় বর্ণনা করা যায় না। আমাদের সুকমণি তিনি বলছেন রাধারানীর সেই ভাব, তিনি তো গোপী বলে বলেছেন যে সেই গোপীদের ভাব পরীক্ষিত কেউ কখনো বর্ণনা করতে পারে না। তাহলে অন্যের কি কথা, সাক্ষাৎ ভগবানের অবতার সুকমণি তিনি বলছেন শ্রীমতী রাধা ঠাকুরাণীর এই যে কৃষ্ণ প্রেম, এটা বর্ণনা হয় না, কেউ বর্ণনা করতেই পারে না। আমাদের আচার্যপাদগণ বলছেন এগুলো কেউ জানতও না, এই কলিকালে কোনো যুগেই কেউ জানতো না এই কৃষ্ণ প্রেমের কথা। গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি যে প্রেম ভক্তি, যে আরতি, যে বিনয়, যে কৃষ্ণ বিরহে তাদের প্রাণটি যেন বেরিয়ে যায় যায়, এটা কেউ কখনো দেখেনি, শোনেনি, কোথাও লেখাও দেখা যায় না। তাই তো শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি এই ভাবকে এই জগতে, এই কলিকালে আমাদেরকে দেখিয়েছেন, জানিয়েছেন, বুঝিয়েছেন। তা মহাপ্রভুর অবতারের মুখ্য হেতু হচ্ছে এই রাধা ভাব কেমন, রাধা ভাবে শ্রীকৃষ্ণের উপাসনা করলে কি আনন্দ হয়, কি ভাব প্রাপ্ত হওয়া যায়, এটা জানার জন্যই, তার আস্বাদন করার জন্যই শ্রীকৃষ্ণই রাধা কৃষ্ণ মিলিত তনু বপু ধারণ করে কলিকালে অবতীর্ণ হয়ে তিনি তাঁর ইচ্ছাকে পূর্ণ করেছেন। আনুষঙ্গিক জীব উদ্ধার এবং কলির জীবের প্রতি কৃপা, এটা তো আনুষঙ্গিক, কিন্তু মুখ্য তাৎপর্য হচ্ছে এই গোপীগণ অর্থাৎ শ্রীমতী রাধা ঠাকুরাণী আদি আদি, তারা আমাকে পেয়ে, আমাকে পাওয়ার জন্য তাদের যে এই উৎকণ্ঠা, এটা কেমন, এটা হচ্ছে মুখ্য অভিপ্রায়। একটু সাধারণ ভাষাতে আমরা আসি, বলে না বিনা লাভে কেউ তুলাও বয় না, তো এখানে কিন্তু ভগবানের স্বার্থ ছিল এই যে কলিকালে শ্রীমান চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণ মিলিত বপু, তিনি যে সেই দিব্য গোলক ধাম ছেড়ে এসে এই মরলোকে এসে তিনি কত কষ্ট করেছেন, সাক্ষাৎ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি এসে বৈরাগ্য অবলম্বন করে কত কষ্ট করে খেয়ে না খেয়ে এই কলিকালে এসে তিনি কি করেছেন, যে আমাকে দেখে আমার রাধে এবং আমার সখীরা কি আনন্দ পায়, আমার বিরহেই বা তাদের কি আনন্দ, কি দুঃখ হয়, সেটা জানার জন্য, মানে আস্বাদন করার জন্য শ্রীমান চৈতন্য মহাপ্রভুর অবতার, এটা শ্রীকৃষ্ণের স্বার্থ ছিল। কেউ কি বিনা লাভে কিছু করে? কেউ কিছু করে না। তো ভগবানের লাভ কি? যে না এই গোপীরা, এই রাধা ঠাকুরানী আদি, তারা আমাকে যে নিঃস্বার্থভাবে প্রেম করে, নিষ্কাম প্রেম এই গোপীদের, তাদের কোনো চাওয়া পাওয়া নেই। প্রভুকে ভক্তি করে প্রেম করে যে তারা কিছু চায় তাও না, তাহলে তারা কি আনন্দ পায়? সেটি আস্বাদন করার জন্য তিনি গৌররূপে অবতীর্ণ হয়ে গম্ভীরাতে সেই সমস্ত দিব্য ভাব আপনারা চৈতন্য চরিতামৃত আদি গ্রন্থে দেখুন, সেখানে দেখবেন। এই যে আমরা ভ্রমর গীত শ্রবণ করছি, এখানে শ্রীমতী রাধারানীর মধ্যে যে যে ভাব দৃষ্ট হয়েছিল ঠিক ঠিক, একেবারে এদিক ওদিক নয়, কাঁটায় কাঁটায় মিলিয়ে দেখুন শ্রীমান মহাপ্রভুর মধ্যে সেই যে এই যে রাধা ভাবের কথা বলা হয়েছে, তাদের যে আরতি, তাদের যে কৃষ্ণ দেখার জন্য এত উৎকর্ষ, এত প্রচেষ্টা, এত বিলাপ, এগুলো সব কিছু কাঁটায় কাঁটায় মিলিয়ে দেখুন শ্রীমান চৈতন্যদেবের মধ্যে পরিলক্ষিত হয়েছিল। একদম অ্যাজ ইট ইজ রাধারানীর সখীদের যে ভাব হয়েছিল, শ্রীমান মহাপ্রভুরও সেই সেই ভাব হয়েছিল, একেবারে কাঁটায় কাঁটায় আপনি মিলিয়ে দেখুন। শ্রীমান মহাপ্রভুর ভূমিকা এবং তার কৃপায় এই কলিকালে, অতি নিন্দনীয় কাল এই কলিকাল, যত যত কাল আছে, সত্য, ত্রেতা, দাপর, কলি, তার মধ্যে কলির জীব একেবারে পাপমতি এবং সর্বদা কামনা গ্রসিত এই কলির জীব, তাদের প্রতি তিনি কৃপা করতে এসেছেন। ভগবান এলে সকলের প্রতি কৃপা করেন, একসাথে কার্য প্রভু করেন পাঁচ সাত, প্রভু তো কৃপা করার জন্যই, পরম দয়ালু ভগবান তিনি আমাদের, মানে আমরা তো তারই সন্তান, আমরা তো তার থেকেই উৎপন্ন, সুতরাং আমাদের আদি পিতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তা ভগবানের সন্তান আমরা, আমরা যদি দুঃখে কষ্টে থাকি তাহলে কি হবে? তাহলে ভগবান কষ্ট পায়। ইহজগতের পিতামাতা সন্তানের কোনো দুঃখ কষ্ট থাকলে তারা যেমন কষ্ট পায়, কিন্তু আমাদের প্রকৃত পিতা ভগবান শ্রীকৃষ্ণ। তো আমাদের এই যে 84 লক্ষ জনি ভ্রমণ করা যে নিদারুণ কষ্ট দুঃখ, সেটা ভগবানেরও কষ্ট হয়। তাই ভগবান আমাদেরকে কৃপা করার জন্য এসেছিলেন, কিন্তু তার ব্যক্তিগত আস্বাদন ছিল কি, ব্যক্তিগত স্বার্থ কি ছিল? না, আমাকে দেখে আমার রাধারানী এবং তার সখীরা কি আনন্দ পায়, না দেখেই বা তারা কি ভাবে, তাদের কষ্ট হয়, দুঃখ হয়, সেগুলি জানার জন্যই তো মহাপ্রভুর অবতার। শ্রী কৃষ্ণ একবার সব রাধারানী সহ সমস্ত সকলের কাছে বলছেন, হে রাধে, হে সখীবৃন্দ, তোমরা আমাকে দেখে কি আনন্দ পাও, এবং আমি যখন তোমাদের থেকে দূরে কোথাও চলে যাই, তখন তোমাদের যে বিরহ হয়, সেই বিরহ পীড়াইটা পীড়াটাই বা কেমন? সমস্ত সখীরা তারা বলেছিলেন, বনমালী গো, তুমি পরজনমে হয়ো রাধা, হে বনমালী, তুমি যদি আমাদের ভাব বুঝতে চাও তাহলে তুমি পরজন্মে রাধা রূপে জন্মগ্রহণ করো, পরজন্মে হয়ে তুমি রাধা। বনমালী গো পরজন্মে হয়ে তুমি রাধা, যে একটি পদ আছে অনেকে কীর্তন করেন। রাধারানী সহ সখীরা বলেছিলেন, আমাদের তোমার বিরহে এবং তোমাকে তোমার মিলনে, অর্থাৎ মিলনে কি আনন্দ, বিরহে কেমন দুঃখ, এটাকে যদি তুমি বুঝতে চাও হে বনমালী তাহলে তুমি পরজন্মে রাধা হয়ে জন্ম নিও। তাই তো শ্রীমন মহাপ্রভু রাধা ভাব অঙ্গীকার করে রাধারানীকে সাক্ষাতে নিজের অঙ্গ মধ্যে প্রবেশ করিয়ে তিনি চৈতন্য রূপে অবতীর্ণ হয়ে গম্ভীরা লীলাতে তার এই যে রাধারানীর বিলাপ, রাধারানীর অঙ্গ বৈকল্য, রাধারানীর কৃষ্ণ প্রাপ্ত হওয়ার জন্য যে প্রকার আবেগ, উৎকণ্ঠা, তীব্র কষ্ট, সেগুলি সমস্ত কিছুই শ্রীমন চৈতন্যদেবের মধ্যে পরিলক্ষিত হয়েছে। আমাদের আচার্যদেব শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতের মধ্যে পূর্ণরূপে তা বর্ণনা করেছেন। তাই তো পদকর্তাগণ কি বলেন, যদি গৌর না হত কি মেনে হইত, কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাত কে। তো যদি শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি যদি অবতীর্ণ না হয়ে শ্রীমতী রাধা ঠাকুরানীর এই সমস্ত ভাবকান্তিকে আমাদের সম্মুখে তুলে না ধরতেন তাহলে আমরাও কোনোদিন জানতাম না যে সেই রাধা প্রেম কেমন, সেই সখীদের প্রেম কৃষ্ণের প্রতি কেমন, এবং রাধারানী সহ সমস্ত সখীরা কৃষ্ণের মিলনে সাক্ষাতে তারা কেমন আনন্দ অনুভব করেন, বিরহে তারা কেমন হয়ে পড়েন। তৎসমুদায় যে বর্ণন করা হয়েছে এটাই তো রাধারানীর ভ্রমর গীত। ভ্রমরকে দেখে তিনি কৃষ্ণ বিরহে না জানি কী কী করেছেন, কেমন ভাব উৎপন্ন হয়েছে, এবং শ্রীকৃষ্ণের প্রতি মান ভঙ্গিতে ভাবের আগে আবেগে কী করেছেন, কৃষ্ণে দোষারোপ করেছেন, কৃষ্ণের নিন্দাও করেছেন। এগুলো নিন্দা নয়, ভগবান বলছেন আমার রাধারানী এবং সখীরা আমাকে যদি দেখা যায় নিন্দা করছে, বলছেন আমি তাতে এত খুশি হই যে কেউ যদি বেদস্তুতি করে তথাপি আমি অত খুশি হই না, আমার সখীরা আমায় নিন্দা করলে আমি যত খুশি হই। তো এখানে নিন্দা তো নয়, প্রকারান্তরে শ্রীকৃষ্ণের প্রতি প্রেমকে উদ্গার করেছেন। দোষারোপ তো এটা কেবলমাত্র দেখা যায়, কিন্তু এর যদি প্রকৃত অর্থ যদি করা যায় তাহলে তারা কৃষ্ণকে না পেয়ে কিনা বলেছেন, অর্থাৎ এর প্রকৃত অর্থ কি, কৃষ্ণকে পাওয়ার জন্য, কৃষ্ণকে দেখার জন্য তারা বিলাপ করেছে, রোদন করেছে। আহা, এর বর্ণনা হয় না। তাই সুকমণি তিনি তার নিজ শিষ্য পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, এই ব্রজ গোপীগণের কথা কেউ কখনোই বর্ণনা করতে পারে না। এই ব্রজ দেবীগণের কথা, এই ব্রজ বালাগণের কথা কেউ কখনো বর্ণনা করতে পারে না, কিন্তু তাদের এই সমস্ত কথা যদি শ্রবণ করা যায়, কীর্তন করা যায়, হৃদয়ে চিন্তন করা যায়, তাহলে তার জীবনটাই ধন্য হয়ে যায়, তাতে তাদের কৃপা হবেই। এই যে গোপীগীত আদি রয়েছে, আমাদের আচার্যগণ এবং মহাত্মাগণ তারা কি বলছেন, যারা নিত্য প্রতি গোপীগীত, এই ভ্রমর গীত আদিও এগুলো গোপীদেরই গীত এক প্রকার, কিন্তু পার্টিকুলার গোপীগীত বলে একটি অধ্যায় আছে যে এই একই প্রসঙ্গ, এগুলো প্রায় প্রায় যদি এগুলি কেউ শ্রবণ করে তাহলে তার শ্রীমতী রাধারানীর কৃপা অতি অবশ্যই কোনো না কোনো সময় সে প্রাপ্ত হবে। আহা, তাহলে শ্রীমতী রাধারানীর কৃষ্ণ বিরহ শ্রবণ করলে আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানীর কৃপা অতি অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রকৃত বোঝা খুবই দুরূহ, কারণ কেউই শ্রীমতী রাধা ঠাকুরানীর এই ভাব বর্ণনা করতে পারেনি না, সাক্ষাৎ শ্রীকৃষ্ণও নয়। দেখতে দেখতে একেবারে শেষে ভ্রমরটি গুঞ্জন করতে করতে রাধারানীর সম্মুখ থেকে কোথায় যেন চলে গেল, রাধারানীর ঝংকার একেবারে থেমে গেল, রাধারানী একেবারে নিস্তব্ধ হয়ে গেলেন, কোনো শব্দ নেই, রাধারানী নীরব হয়ে গেলেন। উদ্ধবজি মহারাজ তিনি এক পাশে বসে শুনছিলেন, তিনি কেমন ছিলেন, অতিশয় বিস্মিত, চমৎকৃত এবং উদ্ধব হতবাক, স্তব্ধ প্রায়, স্তম্ভের ন্যায়, যেমন স্তম্ভ হয় খাম্বা, তার মধ্যে প্রাণ নেই, সে স্থির হয়ে যেমন দাঁড়িয়ে থাকে খাম্বা স্তম্ভ, উদ্ধবজির সেই প্রকার অবস্থা, নির্বাক, কি বলবেন, তিনি তো এমন কখনো দেখেননি, তাই নিজেকে কৃত কৃতার্থ বলে মনে করতে লাগলেন। আহা, আজ আমি ধন্য হয়ে গিয়েছি, আহা, আমার তো এ প্রসঙ্গে কোনো জ্ঞানই ছিল না, কোনো ধারণাই ছিল না, তাই আমার জীবনটাই ধন্য হয়ে গেল। তিনি প্রভুকে কর জুড়ে বলছেন, হে ভগবান, আমি তো কস্মিন কালেও জানতে পারতাম না যে তোমার ভক্ত তারা এমন হয়, তোমার বিরহে তাদের প্রাণটা যেন বেরিয়ে যায় যায়। আহা, হে ভগবান, আমি তোমার কাছে চির ঋণে আবদ্ধ থেকে গেলাম, তুমি যদি আমায় কৃপা করে এই ব্রজধামে না পাঠাতে তাহলে আমি কোনো দিন জানতে পারতাম না যে এই ব্রজ গোপীদের প্রেম কেমন। সর্বশ্রীমণি শিরোমণি শ্রীমতী রাধা ঠাকুরানীর ভাব কেমন, তাই প্রভু তুমি আমাকে এখানে কৃপা করে পাঠিয়েছ কি জন্য আমি এখন বুঝতে পারছি, এদের জ্ঞান দেওয়ার মতন কোনো শক্তি আমার নেই, এদের জ্ঞান দেওয়ার মতন কোনো জ্ঞান আমার মধ্যে নেই, কারণ তোমার এই ব্রজ দেবীগণ তারা জ্ঞানেরও মহা ঊর্ধ্বে, তাদের আমি কি জ্ঞান দেব প্রভু, তাদের জ্ঞান দেওয়ার মতন কোনো শব্দ, কোনো ভাষা, কোনো শাস্ত্রজ্ঞান আমার মধ্যে নেই, তাই হে প্রভু তুমি যে শিরোমণি শ্রীমতী রাধা ঠাকুরানীর এবং তার সখীদের এই অলৌকিক ভাব তুমি আমায় কৃপা করে দেখালে, তা না হলে আমি কোনো দিন কোনো কল্পেও কোনো জন্মেও আমি জানতে পারতাম না, তাই হে প্রভু আমি তোমাকে কি বলি, আমার কোনো ভাষা নেই, আমি তোমার কাছে চির ঋণে আবদ্ধ হয়ে থাকলাম, তাই হে প্রভু আমি তোমাকে কোটি কোটি নমস্কার করি, দণ্ডবাদ করি, তাছাড়া আমার কাছে আর কি আছে, তুমি যে কৃপা করে এই সর্বশ্রেষ্ঠ সম্পদ সম্পর্কে আমাকে কিঞ্চিত অবগত করালে, সেজন্য আমার তো দেওয়ার মতো কিছু নেই, তাই এই দাস তোমার কাছে চির ঋণে আবদ্ধ থাকছে এবং থাকবে, এবং তুমি আমার প্রতি যে কৃপা করেছ এই কৃপার কথা আমি কোনো দিন বিস্মৃত হব না, তাই প্রভু আমি তোমাকে কোটি কোটি নমস্কার করি। শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি নিস্তব্ধ হয়ে নির্বাক হয়ে চক্ষু মুদ্রিত করে দেহে প্রাণ আছে কি না এটাও বোঝা যাচ্ছে না। তিনি বৃক্ষতলায়, বনেই তো সবাই রয়েছেন, বৃক্ষতলায় বসে অঝোর নয়নে ঝরছিলেন, রোদন করছিলেন নিস্তব্ধ। রাধারানীর এই ১৯ দিন যাবৎ পর্যন্ত আমরা শ্রীকৃষ্ণের প্রতি মানভঙ্গিক্রমে তিনি শ্রীকৃষ্ণের প্রতি কত আবেগবশত, ভাববশত বিলাপ করেছেন, রোদন করেছেন, কখনো তাকে অনেক ভালো বলেছেন, কখনো নিন্দা করেছেন, সেই সমস্ত দিব্য ভাব আমরা শ্রবণ করছিলাম। তিনি গর্জন করছিলেন, তর্জন গর্জন করছিলেন সমুদ্রের ঢেউয়ের মতন, কিন্তু এখন যেন গভীর সমুদ্রের মতন তিনি নিস্তব্ধ হয়ে গিয়েছেন, কোনো শব্দ নেই। উদ্ধবজি মহারাজ তিনি রোদন করতে করতে, উদ্ধবজি মহারাজেরও শরীরের ভাব পরিবর্তন হয়ে গিয়েছিল, রোদন করতে করতে তিনি রাধারানীর কিছুটা চরণ সমীপে গিয়ে নিকটে দেখে যেতে সাহস পাচ্ছেন না, কিছুটা কাছে গিয়ে তিনি সাষ্টাঙ্গে প্রণাম করে পড়ে রইলেন অনেকক্ষণ যাবৎ। তারপরে ধীরে 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 নিজেকে গুটিয়ে নিয়ে, নিজেকে কন্ট্রোল করে তিনি ধীরে ধীরে ভাবছেন কি বলা যায়। শ্রীমান উদ্ধব তিনি কেমনভাবে ছিলেন আমাদের আচার্যগণ বলছেন, বলছেন মনে করুন সমুদ্রের উত্তাল তরঙ্গ উঠছে, সমুদ্রের উত্তাল ঢেউ উঠছে, তখন নাবিকরা কি করে, তাদের নৌকাটাকে বা জাহাজটাকে বা স্টিমারটাকে যে যেমন ব্যবহার করে সেটাকে বাঁচানোর জন্য তারা কি করে, কোনো একটি তীরে গিয়ে সেই তরণীটি রাখে, কেন, যাতে সেই তরিটি ভেঙে চুরমার না হয়ে যায়। সম্বিতের মূর্তি শ্রী উদ্ধবজি মহারাজ, শ্রীমতী রাধা ঠাকুরানীর এই সমস্ত দিব্য ভাব দেখে তিনি অবাক। তিনি কি করলেন, তার দেহতরিটা এই ভাব সমুদ্রের এক পাশে তিনি রাখলেন, যাতে রাধারানীর সেই প্রেমরূপ ঢেউয়ে তিনি ভেসে কোথাও হারিয়ে না যান, তিনি এক পাশে দাঁড়িয়ে থাকলেন, এক পাশে স্থির হয়ে বসে থাকলেন, কোনো শব্দ নেই। উদ্ধবজি তিনি তো অবাক যে এই ভ্রমর গীতের মহাভাব সিন্ধুর যে উত্তাল সঞ্চারী ভাব তরঙ্গ আদি দেখে বুঝে তিনি অবাক, আহা প্রভু আমায় কত কৃপা করেছেন, প্রভু আমায় কত দয়া করেছেন যে আজ আমি এই মহাভাবময়ী শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণ প্রান্তে এসে এই দিব্য ভাবগুলিকে আমি দর্শন করতে পারলাম, তার কাছে কোনো ভাষা নেই, আহা আমি এদেরকে কি বলে সান্ত্বনা দেব। উদ্ধবজি ভাবছেন আমার কাছে কি আছে, আমার কাছে যে জ্ঞান আছে সেই জ্ঞান তাদের কাছে কিছুই নয়, তারা তো জ্ঞানের অনেক অনেক ঊর্ধ্বে তাদের স্থিতি, তারা জ্ঞানের পরপারে, সুতরাং আমি কি বলে তাদেরকে সান্ত্বনা দেব। রাধারানীর নিকটে তিনি যেতে সাহস পাচ্ছেন না, বলার মতো কোনো ভাষা নেই, তিনি ভাবছেন কি করা যায়, আবার ভাবছেন সত্যই তো সেই পরব্রহ্মের সঙ্গে লীন হওয়া, মনোযোগ স্থাপনা করা, এটাই তো মনুষ্য জন্মের সার্থকতা, তাই ভাবছেন তারা তো ঠিকই আছে, তারা কৃষ্ণতে সমস্ত কিছু সমর্পণ করেছেন, তাই কৃষ্ণময় জগৎ দেখেন, সমস্ত দিক যেদিকে তাকান সেদিকেই যেন তাদের কৃষ্ণ স্মৃতি হৃদয়ে প্রকট হয়, কৃষ্ণ বিরহে কৃষ্ণকে দর্শন করার জন্য তাদের যেই মহাত্যাগ, সর্বস্ব ত্যাগ, এটা কোথাও দেখা যায় না। উদ্ধবজি ভাবছেন তাই তো, এটাই তো মানব জন্মের সার্থকতা, কৃষ্ণ বিরহে কৃষ্ণকে পাওয়ার জন্য, কৃষ্ণকে দেখার জন্য এই যে উৎকণ্ঠা, হে কৃষ্ণ, হা কৃষ্ণ, হা প্রাণনাথ, হা প্রাণবল্লভ, একবার তুমি আমায় দেখা দিয়ে প্রাণকে রক্ষা করো, এটাই তো মনুষ্য জন্মের সার্থকতা, উদ্ধবজি ভাবছেন। তাহলে আমি কি করি, কিভাবে এদেরকে বোঝাই? আমি যদি বলি না তিনি সাক্ষাৎ পরব্রহ্ম, তাহলেও তারা তা গ্রহণ করতে পারবে না। তাই উদ্ধবজি ভাবছেন, তাই তো, তাহলে কি করা যায়, কিভাবে এদেরকে সান্ত্বনা দেওয়া যায়। উদ্ধবজি তিনি ভাবছেন, দেখো বিষে বিষ ক্ষয় হয়, বিষ দ্বারা কাউকে সর্পদংশন করেছে তাকে কি করে, বৈদ্য যদি তাকে সুস্থ করতে চায় তাহলে ওই বিষ দ্বারা বিষের উপশম করে। এখন যদি এই দুঃখের মধ্যে আমি বলি, আরে ভগবানের চিন্তা ছেড়ে দাও, তিনি পরব্রহ্ম, তিনি সাক্ষাৎ পরমেশ্বর, তিনি সকলের কাছে সমান, তার কাছে সবাই সমান, তাহলে তো হবে না, আমার এই জ্ঞান কাজ করবে না। তখন ভাবছেন, তাই তো, তারা তো এক একজন দেখছি দৈন্যের মূরতি, তাই তাদেরকে বোঝাতে গেলে আমাকে দৈন্য ভাব সহকারে শ্রীকৃষ্ণের কথা বলে বলে তাদেরকে সান্ত্বনা দিতে হবে। উদ্ধবজি ভাবছেন, তাই তো, প্রভু আমায় আসার সময় বলে দিয়েছিলেন, হে প্রিয় উদ্ধব, তাদের কাছে আমিও তর্কে পরাজিত হয়ে যেতাম, তুমি তোমার শাস্ত্র জ্ঞান দিয়ে তাকে তাদের বোঝাতে পারবে না, আমার সেই ব্রজ দেবীগণকে তুমি তোমার জ্ঞান দিয়ে বোঝাতে পারবে না, তবে তুমি যা কিছুই বলবে মাঝে মাঝে বলবে যে এই কথাগুলি তোমাদের প্রাণপ্রিয় শ্রী কৃষ্ণই আমাকে বলতে বলেছে, তাহলে তারা গ্রহণ করবে, নচেত তুমি তোমার শাস্ত্র জ্ঞান দিয়ে তাদেরকে কিছু সান্ত্বনা বাক্য প্রদান করলে তারা গ্রহণ করতে পারবে না, তাই তুমি মাঝে মাঝেই আমার কথা বলবে। উদ্ধবজির সেই কথাটি মনে পড়ল, শ্রীকৃষ্ণের কথাটি, গোপীনাং মদ বিয়োগাদিং মত সন্দোষৈর বিমোচয়, তুমি মাঝে মধ্যেই আমার কথা বলবে এবং বলবে আমি বলেছি এই কথাগুলি, তাহলে বিমোচয়, তাহলে তাদের দুঃখের কিছুটা উপশম হবে। উদ্ধবজি এই কথা মনে করলেন এবং বললেন যে আমার পাণ্ডিত্যপূর্ণ উপদেশ এই ব্রজ দেবীদের কোনো কাজে আসবে না, কোনো কর্মেই আসবে না আমার এই পাণ্ডিত্য দিয়ে। তিনি তখন ভাবছেন, তাহলে কি করা যায়। উদ্ধবজি মহারাজ চিন্তা করতে করতে তিনি ভাবছেন এই প্রেমের মহিমা বর্ণন করে তাদের সম্মুখে দীনভাবে যদি আমি কিঞ্চিত কৃষ্ণ কথা বলতে পারি, দীনতার সঙ্গে, দুঃখের সঙ্গে, তাহলে হয়তো কিছুটা উপশম হতে পারে, এদের প্রেমবিকার এবং দৈন্য আমি যা দেখলাম, শুনলাম, অনুভব করলাম, এ তো আমি কোনো লোকেও দেখিনি, উদ্ধবজি ভাবছেন। তাই উদ্ধবজি মহারাজ তিনি এই ভ্রমর গীতি অর্থাৎ রাধারানীর বিলাপ পরায়ণ সমস্ত বাক্য সকল শ্রবণ করে তিনি ভাবছেন, আহা, আমি কিভাবে তাদেরকে বলি। উদ্ধবজি মহারাজ শ্রীমতী রাধারানীর নিকটে যেতে ভয়ভীত হচ্ছেন, রাধারানী একেবারে আগে যেমন কত কিছু বলছিলেন সমুদ্রের তরঙ্গের মতন, একের পর এক গর্জন করছিলেন কৃষ্ণ বিরহে কৃষ্ণকে দর্শন করার জন্য, আর এখন হেত বিপরীত, একেবারে নিস্তব্ধ, মহাগম্ভীর, তার সম্মুখে কেউ যেতেই পারে না। তাই তিনি সখীগণকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, শ্রীমতী রাধা ঠাকুরানীকে শুনিয়ে শুনিয়ে কি করছেন, গোপীদের অন্যান্য গোপীদের ব্রজবালাদের বলছেন, আহা তোমাদের এই যে ভাব আমি দেখলাম, হে ব্রজদেবীগণ, হে শ্রীকৃষ্ণ প্রেয়সীগণ, পরম মহাপণ্ডিত দিগ্গজ সমস্ত শাস্ত্রবেত্তা ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয়, ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু, ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্রী, ভগবান শ্রীকৃষ্ণের কাকাতো ভাই, অনেক সম্বন্ধ। তাহলে সেই ব্যক্তির কোয়ালিটি কেমন সেটা আর বলে তো বোঝানো যাবে না, অনুভব করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয়, তাহলে তিনি তো আর সাধারণ নন। তাই বলছেন, তোমাদের এই প্রেম ভক্তি এ কোনো লোকে দেখা যায় না। কি বলছেন, অহো ইয়ং স্ম পূর্ণার্থা ভবত্তলোক পূজিতাহা বাসুদেবে ভগবতী যশা মিত্তর্পিতম মনঃ। আহা, সেই বাসুদেবে, সেই ভগবানে, সেই পরমেশ্বরে তোমরা সমস্ত কিছু অর্পণ করেছ, যাসা যাসাম ইত্তর্পিতম মনঃ, মন প্রাণ সমস্ত কিছু সেই গোবিন্দে তোমরা সমর্পণ করেছ, তোমরা সেই গোবিন্দের জন্য সমস্ত কিছু ত্যাগ করেছ, মহাত্যাগ, তোমরা সেই মহা ত্যাগ করে নিজেদের ঘর গৃহ পরিবার পরিবর্গ, নিজেদের স্বামী, নিজেদের সন্তান আদি প্রত্যেককে ত্যাগ করে তোমরা কৃষ্ণকে পাওয়ার জন্য আজ বনবাসী হয়ে হে কৃষ্ণ হে কৃষ্ণ দর্শন দাও। কখনো কৃষ্ণ লীলার অনুকরণ করছেন, কখনো কৃষ্ণ চিন্তা করছেন, কখনো হে কৃষ্ণ হে প্রাণনাথ একবারের জন্য দর্শন দিয়ে প্রাণ রক্ষা করো, আপনারা ধন্য। ত্রিলোকের মধ্যে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আপনারা শ্রেষ্ঠা, কারণ আপনারা সেই পরমেশ্বরে মন প্রাণ সমস্ত কিছু অর্পণ করে বিশ্ব ব্রহ্মাণ্ডটাকেই যেন কৃষ্ণময় করে দেখছেন। আপনারা কৃষ্ণ কথা ছেড়ে, কৃষ্ণ চিন্তন ছেড়ে আপনারা অন্য কিছুই চিন্তা করেন না। বড় বড় মুনিজনের দ্বারাও এই শ্রীকৃষ্ণের সমস্ত কিছু সংযোগ করা, মুনিগণ শ্রেষ্ঠ তাদের দ্বারাও যেন অসম্ভবপর এই সমস্ত কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ চিন্তন, কৃষ্ণের সমস্ত কিছু সমর্পণ, তা আবার নিষ্কামভাবে, কোনো কামনা বাসনা তাদের ছিল না। হে রাধে, নিষ্কামভাবে ভগবান, ভগবানের প্রিয় কারা, যারা নিষ্কাম, যাদের মধ্যে কামনা নেই বাসনা নেই, যারা প্রভুর উপাসনা করে ভাবে আমি এটা চাই আমি ওটা চাই, আমার এটা হলে ভালো আমার ওটা হলে ভালো, এরা তো সকাম ভক্ত। প্রভুর প্রিয় কারা, যারা নিষ্কাম, যারা কৃষ্ণ ব্যতিরেকে আর কিছুই চায় না, তারাই তো শ্রেষ্ঠ ভক্ত। তো সেই নিষ্কাম ভক্ত যে নেই তা নয়, আছে, কিন্তু গোপীদের মতন মহা নিষ্কাম ভক্ত দ্বিতীয় নেই। গোপীদের প্রেমের মধ্যে কোনো প্রকার ভেজাল নেই, বিশুদ্ধ প্রেম বলা হয়েছে। গোপীদের যে শ্রীকৃষ্ণের প্রতি যে প্রেম সেটা বিশুদ্ধ, কারণ সেখানে কোনো প্রকার কামনা বাসনা মিলে নেই। নিষ্কাম কৃষ্ণ প্রেম হচ্ছে এই ব্রজবাসী ব্রজ গোপীদের মধ্যেই আছে। তারা কৃষ্ণ ছাড়া কিছুই জানে না, কৃষ্ণ ছাড়া কিছুই চেনে না। যারা কৃষ্ণকেই সম্বল করেছিল তারাই তো শ্রেষ্ঠ বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে। তাই বলছেন, হে গোপীগণ, সেই শ্রীকৃষ্ণে তোমরা সমস্ত কিছু অর্পণ করেছ, তোমরা ধন্যাতি ধন্যা। বলছেন, হে গোপীগণ, তোমাদের মধ্যে যে শাস্ত্রে আছে শ্রীকৃষ্ণের রুচিলক্ষণ ভক্তি, সেটা তোমাদের মধ্যেই আজ আমি পরিষ্কারভাবে দেখলাম। দান, একাদশী ব্রত, কৃষ্ণার্থে ভোগত্যাগ রূপ তপস্যা, বৈষ্ণবহম, কৃষ্ণমন্ত্র জপ এবং গোপাল তাপনী প্রভৃতি ভক্তিশাস্ত্র অধ্যয়ন, সাধ্যায় ইন্দ্র সংযম, এই সমস্ত সাধনার লক্ষ্য কোথায়? এই যে এত কৃচ্ছ সাধনার তার লক্ষ্যটা কোথায়? বলছেন শ্রীকৃষ্ণের রুচি লক্ষ্য না, ভক্তি প্রাপ্ত হওয়ার জন্য। সেগুলি তো তোমাদের মধ্যে স্বাভাবিকভাবেই বিদ্যমান, তোমরাই ধন্যাতি ধন্য। তো উদ্ধবজি মহারাজ তিনি প্রেম লক্ষণা ভক্তির কথা, রুচি লক্ষণা ভক্তি যে গোপীদের মধ্যে স্বাভাবিকভাবে রয়েছে সেটি প্রতিপাদন করছেন। এই অনুরাগময়ী ভক্তির কথা শ্রবণ কীর্তন স্মরণ করছেন এবং আপনারা যে প্রকার কৃষ্ণকেই যথাসর্বস্ব করে নিয়েছেন, মেনে নিয়েছেন, এটা বিশ্ব ব্রহ্মাণ্ডে অতি বিরল। তাই আমি এই জগৎকেও ধন্যবাদ দিই, এই মরজগৎ, এই মৃত্যুলোক, এটা প্রকারান্তরে নরক, কিন্তু এই মৃত্যুলোককে আমি ধন্যবাদ দিই, কারণ এই মরলোকে অবতীর্ণ হয়ে আপনারা এই যে কৃষ্ণ প্রেম, এই যে শ্রীকৃষ্ণকে আপনারা আপন করে নিয়েছেন, শ্রীকৃষ্ণ বিরহে আপনাদের প্রাণ পাখিটি যেন বেরিয়ে যায় যায়, আপনারা কৃষ্ণ বিরহে আপনাদের প্রাণটা ছটফট করছে বেরিয়ে যাওয়ার জন্য, এই মর্তে এসে আপনারা এই প্রেম ভক্তিকে তুলে ধরেছেন, সুতরাং এই মরলোক, এটা মৃত্যুলোক হলেও এটা শ্রেষ্ঠ, কারণ আপনারা এই মৃত্যুলোকে এসে, এই মরভূমিতে এসে আপনারা পদচারণা করেছেন, তাই আমি এই মৃত্যুলোককেও ধন্যবাদ জানাই। এবং আপনাদের থেকে এই জগতে সকলে শিক্ষা লাভ করবে কি যে ভক্তি কেমন হওয়া দরকার। আমরা যে ভক্তি করি সেই ভক্তির মধ্যে অনেক কামনা বাসনা সংমিশ্রণ রয়েছে, কিন্তু গোপীগণের এই প্রেম ভক্তির দ্বারা আমাদের কি শিক্ষা নিতে হবে? যে কেবল আমাদের অভিপ্রায় থাকবে আমরা প্রভুকে প্রাপ্ত হব, সেজন্য দরকার মহা উৎকণ্ঠা, মহা আগ্রহ। তাহলেই কৃষ্ণকে পেতে হলে কি করতে হবে? আবেগ দরকার। আমি কৃষ্ণকে পাব এই প্রকার তীব্র আকাঙ্ক্ষা যখন আপনার মধ্যে উৎপন্ন হবে, তখনই দেখবেন আপনি শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হয়েছেন। কামনা বাসনা ত্যাগ করা অনেক কঠিন, প্রতিষ্ঠা ত্যাগ করা অনেক কঠিন, সংসার ত্যাগ করা খুব একটা কঠিন নয়। যে সমস্ত মুনিজনেরা যারা সংসার ত্যাগ করেছেন, সংসার ত্যাগ করা কঠিন কিন্তু এত কঠিন নয়, সংসারও অনায়াসে ত্যাগ করেছেন হাজার হাজার, বহব হাজার হাজার মুনি ঋষি সাধু সন্তেরা, কিন্তু আটকে যায় কোথায়? মান সম্মান প্রতিষ্ঠাতে গিয়ে। যারা এই মান সম্মান প্রতিষ্ঠাকেও ত্যাগ করতে পেরেছেন তারাই তো গোবিন্দকে পেয়েছে। প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা এটা আমরা বলি বটে, কিন্তু যখন আমাদের কাজে নিতে হয় তখন কিন্তু সেদিকে নই। এই প্রতিষ্ঠাকে যদি যে সমস্ত সাধকেরা ত্যাগ করতে পারবে তারাই তো গোবিন্দকে পাবে অনায়াসে, কিন্তু এই প্রতিষ্ঠাকে ত্যাগ করা যায় না। মুখে অনেকে অনেক কিছু বলেন, আমার তো প্রতিষ্ঠার দরকার নেই, কিন্তু প্রতিষ্ঠা সকলেই আকাঙ্ক্ষা করে। যেদিন আপনি প্রতিষ্ঠাও চাইবেন না যে আমার কিছুই দরকার নেই, আমি শুধু গোবিন্দকে চাই, কোনো প্রতিষ্ঠার দরকার নেই, সেদিন দেখবেন আপনি কৃষ্ণকে 100% পেয়ে গেছেন। বড় বড় সাধু মুনিরা তারা কি করে? সংসার ছাড়ে, নিজের পিতা মাতা সন্তান সন্ততিকে ত্যাগ করে সাধু হয়েছে, মহাত্যাগী হয়েছে, কিন্তু আটকে যায় কোথায় জানেন? প্রতিষ্ঠাতে। এই প্রতিষ্ঠা ছাড়া যায় না। কোটি কোটি সিদ্ধ যোগীর মধ্যে এক একজন প্রতিষ্ঠাকে ত্যাগ করতে পারেন, আর অধিকাংশ কি তারা কপটতাবশত বলেন কি আমার কোনো প্রতিষ্ঠার প্রয়োজনই নেই। কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাকে কেউ সহসা ত্যাগ করতে পারে না। প্রভুর মায়া এটাও, প্রতিষ্ঠাও প্রভুর একটা মায়া, যে প্রতিষ্ঠাতে গিয়ে আটকে যায়। অনেক ধন সম্পত্তি, অনেক শিষ্য, অনেক মান সম্মানের আকাঙ্ক্ষা, এগুলো প্রতিষ্ঠা। এই প্রতিষ্ঠাকে যিনি ত্যাগ করতে পারবেন তিনিই গোবিন্দকে পাবেন। অন্য সম্প্রদায়ের আচার্যের একটি টীকা আমি পড়েছিলাম, তার মধ্যে অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন এই প্রতিষ্ঠা প্রসঙ্গে। আমরা একটু শ্রবণ করেই পাঠের বিরতি দেব, এর পরবর্তী অংশ আগামী দিনে রাধারানীর কৃপা হলে শ্রবণ করব। তা প্রতিষ্ঠা প্রসঙ্গে মনে পড়ল, যখন বলেই নি তা না হলে আবার মনেও থাকবে না। বলছেন প্রতিষ্ঠা কেমন জানেন, একটা তাল গাছ, বিশাল বড় তাল গাছ। সেই তাল গাছ কত বড় হয় আপনারা, আমরা প্রত্যেকেই জানি। তা সেই তাল গাছ ওঠা খুব কঠিন, আবার ওঠা সহজও বটে। কোন পর্যন্ত, যে পর্যন্ত তার যে পাতা রয়েছে, ডান্ডাগুলো রয়েছে, সেখান থেকে ওই যে আড়াই হাত ওঠা অনেক কঠিন। তাই দেখেন অনেকে সাধারণ শব্দে বলে তাল গাছের আড়াই হাত, সম্পূর্ণ তাল গাছ উঠে যাওয়া যায় কিন্তু ওই আড়াই হাত অতিক্রম করা অনেক কঠিন। কারণ ওই যে তালের বৃন্ত, যে ডাঁটাগুলো আছে সেগুলো দেখবেন করাতের মতন, দুই ধারে যে বৃন্ত বা ডান্ডা, সাধারণ শব্দে যে ডান্ডা, যে ডালগুলি আছে সেগুলো করাতের মতন, খুব ধার। কিন্তু আপনি যেদিক থেকেই হাত টানবেন না কেন কেটে যাবে। তো তাল গাছে যারা ওঠে ওই আড়াই হাত, মানে তাল গাছের যে উপরে পাতার মধ্যে ঢুকবে, তাল নামাবে বা কিছু করবে, ওই আড়াই হাত কিন্তু ওঠা অনেক কঠিন, এবং অনেক বিচার করে, অনেক বুদ্ধি করে উঠতে হবে। তা না হলে সমস্ত শরীর কেটে একেবারে তরতর হয়ে যাবে, রক্ত পড়তে থাকবে। তাল গাছের আড়াই হাত ওঠা খুব মুশকিল, অনেক কষ্টে উঠতে হবে। তা ভগবানকে প্রাপ্ত হওয়া যাচ্ছে সেই তাল, যারা মহা বড় বড় সাধক, সাধারণ কেউ যেতে পারবে না ওই পর্যন্ত। সমস্ত কিছু সংসার ত্যাগ করে, এক মহা ত্যাগী হয়ে, মহাকৃচ্ছ সাধনা করে, কোনো প্রকারে মাধুকরী বৃত্তি অবলম্বন করে, প্রাণ ধারণ করে, ঈশ্বরের উপাসনা করতে করতে ভগবানের যে সোপান, যেই তাল গাছটাকেই এক্সাম্পল দিয়েছেন, যে তাল গাছ পর্যন্ত, মানে প্রায় ভগবানের কাছে কাছে সাধক পৌঁছে গিয়েছে, সেখানে গিয়ে দিচ্ছে কি প্রতিষ্ঠা। এই প্রতিষ্ঠাতে, মানে তাল গাছের এই যে আড়াই হাত, আপনি ভগবানকে পেয়ে গিয়েছেন কিন্তু মাঝে যে প্রতিষ্ঠা দিয়ে আপনাকে প্রভু পরীক্ষার্থে সেখানে আপনাকে অবরোধ করবেন, এই প্রতিষ্ঠা যিনি চাইবেন না। এই প্রতিষ্ঠার এখানে গিয়ে মহা সাধনার প্রয়োজন হয়। সেই সাধনাকে অতিক্রম করে যখন তাল গাছে উঠতে পারবেন, সেই প্রতিষ্ঠাকে ছেড়ে আপনি অতি অনায়াসে গোবিন্দকে প্রাপ্ত হবেন। কিন্তু প্রভুর এই প্রতিষ্ঠা দিয়ে সাধককে সেখানেই আটকে রাখে, পরীক্ষা করেন। কোটি কোটি যোগীর মধ্যে এক একজন যোগী আছে যারা এই প্রতিষ্ঠাকে ত্যাগ করতে পারেন, কোটি কোটি সিদ্ধ যোগীর মধ্যে। মুখে আমিও বলবো আমার তো প্রতিষ্ঠার দরকার নেই, কিন্তু আমরা সব প্রতিষ্ঠাকামী, প্রতিষ্ঠার প্রতি আকৃষ্ট, প্রতিষ্ঠার জন্য অনেকে কত রকম হবন করছেন, যজ্ঞ করছেন কি প্রতিষ্ঠা প্রাপ্ত হবেন। তাহলে আমাদের প্ল্যাটফর্ম কে কোথায় কে দাঁড়িয়ে আছে সেটাকে যদি হৃদয় দিয়ে চিন্তা করা যায়, শাস্ত্র জ্ঞান দিয়ে যদি চিন্তা করা যায়, তাহলে কে কোথায় কোন প্ল্যাটফর্মে কোন স্তরে দাঁড়িয়ে আছেন পরিষ্কার বোঝা যায়। তা ভগবানের এই প্রতিষ্ঠাকে ত্যাগ করা অনেক কঠিন, যারা ত্যাগ করতে পেরেছেন, পাচ্ছেন, পারবেন, তারাই তো গোবিন্দকে পাবেন। কিন্তু ভগবান প্রতিষ্ঠা এমন জিনিস যে তাকে ত্যাগ করা অত সহজ নয়, সংসার ত্যাগ করে বিরক্ত হওয়া অনেক সহজ, কিন্তু প্রতিষ্ঠাকে ত্যাগ করা অনেক কঠিন, তাতে যেমনই ভাবুক না কেন। মুখে বলা আমার প্রতিষ্ঠার দরকার নেই, এগুলো কপটতা। কিন্তু যাদের মধ্যে প্রকৃত প্রতিষ্ঠার আশা নেই তারা হচ্ছে কি, নির্মত শরাত। নির্মত শরণাম শতাং, নির্মৎসর ব্যক্তিরাই প্রভুকে পায়। মৎসর কামনা বাসনা প্রতিষ্ঠা লোভী তারা গোবিন্দকে পায় না। তাই উদ্ধবজি বলছেন, হে ব্রজদেবীগণ, আপনাদের মধ্যে কোনো প্রকার কামনা বাসনা প্রতিষ্ঠা কিছুই নেই, আপনারা কেবল শ্রীকৃষ্ণকে স্বাভাবিকভাবে প্রীতি করেন। তাই আপনারাই এই মরজগতে এসেছেন, এই মৃত্যুলোককে ধন্য করেছেন, এবং আপনাদের দ্বারাই এই কৃষ্ণ মহিমা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রচার হয়ে গেছে। তা আমাদের সময় অনুসারে পাঠের বিরাম এখানে দিচ্ছি। উদ্ধবজি মহারাজ এবার শ্রীমতী রাধারানীর সঙ্গে ধীরে ধীরে কথাবার্তা আদান প্রদান করবেন, আমরা সেগুলি ক্রমে ক্রমে শ্রবণ করব বলে আশা রেখে অদ্যকার দিনের শ্রীমতী রাধারানীর কথা, মহাপ্রভুর কথার বিরাম এখানেই দিচ্ছি। জয় শ্রী রাধে, রাধে রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।